नाना शास्त्र विचारे नैका निपुण साधर्मा संस्थापक नाना शास्त्र विचारे नैक निपुण साधर्म संस्थापको लोकानां हितकारिणौ त्रिभुवने मन्नौ शरणं करो लोकानां लोकानां हितकारिणौ त्रिभुवने मन्नौ शरणं करो राधा कृष्ण पदारविंद भजना नंदीना मतालिको राधा राधा कृष्ण पदारविंद भजना नंदेना मतालिको नंदेना मतालिको राधा कृष्ण पदारविंद भजना नंदेना मतालिको वंदे रूप सनातन रघुजुगो श्री जीव गोपाल को वंदे रूप सनातन रघुजुगो श्री जीव गोपाल को वंदे रूप सनातन रघुजुगो श्री जीव वंदे रूप सनातन रघुजुगो श्री जीव गोपाल को वंदे रूप सनातन वंदे रूप सनातन रघुजुगो श्री जीव गोपाल को वंदे रूप सनातन Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare Rama, Hare 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 Rama, Hare Rama, Hare Hare Rama, Hare 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 Krishna, Hare Jaya Radha Madhava Radha Madhava Jaya Radha Madhava Radha Madhava Gaur Premanande Hari Jayong Vishnupad Paramhansa Paribrajaka Charjo Ashtuttar Shatu Shri Srimad Abhay Charanara Bindu Bhakti Vedanta Swami Prabhupada Ki Ananta Koti Vaishnava Vrinda Ki Jai Namacharya Srila Haridas Thakur Ki Jai Prem Se Kaho Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Shibashadi Gaur Bhakta Vrinda Ki Jai Shri Shri Radha Krishna Gop Gopinath Shyam Kunda Radha Kunda Giri Govardhan Ki Jai Shri Shri Radha Madan Mohan Ki Jai Shri Shri Radha Madhava Ki Jai Shri Shri Radha Govinda Ki Jai Shri Shri Radha Gopinath Ki Jai Granthraj Shri Upadeshamrita Ki Jai Srila Rupa Goswami Prabhupada Ki Jai Jagat Guru Srila Prabhupada Ki Jai Samaveda Bhakta Vrinda Ki Jai Gaur Premanande Hari Hari All glories to the assembled devotees, all glories to Sri Guru and Sri Gauranga, all glories to Srila Prabhupada. Namo Vishnupadaya Krishna Prasthaya Bhutale, Srimate Bhakti Vedanta Swami Niti Namine, Namaste Saraswati Devi Gauravani Pracharine, Nirvishesha Shunnavadi Paschata Nishutavati. Srila Prabhupada Ki Jai. তো এটা আজকে আমরা উপদেশামৃত ভক্তিশাস্ত্রীর ক্লাস চার দিন ধরে নেব আজকে কালকে আজকে মানে ২৪ তারিখ ২৫ তারিখ ২৬ তারিখ ২৭ তারিখ ২৮ তারিখে পরীক্ষা হবে ভক্তিশাস্ত্রী কে কে করছো তোমরা মায়াপুরে সকলেই ভক্তিশাস্ত্রী করছে আগে হয়ে যায়নি আগে বাবা ডাবল ভক্তিশাস্ত্রী কারণ অলরেডি ভক্তিশাস্ত্রী করেছ তারপর নতুন করে করছ তারপরে কি ভক্তি বৈভব হবে ভক্তি বৈভব হচ্ছে মায়াপুরে বাংলায় বাংলায় হচ্ছে না কেন আমি তো ভক্তিশাস্ত্রী করিনি হরে কৃষ্ণ তো ভক্তিশাস্ত্রীতে কি কি আছে ভগবদ গীতা উপদেশামৃত নেক্সট অফ ডিভোশনের প্রথম তরঙ্গ হ্যাঁ আর ঈশোপনিষদ তাহলে এই চারটে না ভগবদ গীতা উপদেশামৃত ঈশোপনিষদ আর ভক্তিরসামৃত সিন্ধু তো আজকে এখানে আমরা উপদেশামৃত আগে কেউ করেছে কি উপদেশামৃত ক্লাস দিয়েছে কেউ ভক্তিশাস্ত্রে আচ্ছা, আর ভগবদ গীতা হয়ে গেছে, ও শুধু ঈশোপনিষদ কে দিয়েছিল? ঈশোপনিষদ আনন্দবর্ধন। ওকে, তো উপদেশ অমৃত, উপদেশের অমৃত বা অমৃতময় উপদেশ, এই উপদেশগুলি কার উপদেশ? শিল রূপ গোস্বামীর উপদেশ। এই জন্য আমরা এই কান্তি গাইলাম প্রথমে, নানা শাস্ত্র বিচার এনৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক। এই যে গোস্বামীগণ, হ্যাঁ, রূপ গোস্বামী রূপ সনাতন, রূপ গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী এবং শ্রী জীব গোস্বামী, এই ছয় গোসাই যার মৈতার দাস। হ্যাঁ, কেন? কেন এরাই হচ্ছেন আমাদের, এরাই হচ্ছেন আমাদের আচার্য। আমরা আমাদের আচার্যবর্গের পদাঙ্ক অনুসরণ করে অগ্রসর হওয়ার চেষ্টা করছি, এদের পদাঙ্ক অনুসরণ করে করাটাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা, তাই নয় কি? আমাদের পন্থাটা কি? মহাজন জেনা গতস্ব পন্থা। মহাজনেরা যে পথটি দেখিয়ে গেছেন সেই পথটি আমরা অনুসরণ করি, এবং তাহলে কি হয়, মহাজনদের পদাঙ্ক অনুসরণ করলে মহাজনরা কোথায় আছেন? মহারাজ মহাজনেরা কোথায় আছেন? মহাজনেরা চিৎ জগতে আছেন। আমরা যদি তাদের পদাঙ্ক অনুসরণ করি, পদাঙ্ক মানে পায়ের ছাপ, তারা যে পথ দিয়ে গেছেন সে পথ দিয়ে যদি আমরা চলি তাহলে কি হবে, আমরাও একদিন চিৎ জগতে পৌঁছে যাব। তো তোমরা চিৎ জগতে যেতে চাও না মায়ের জগতে থাকতে চাও? হ্যাঁ, ঠিক তো, মায়ের জগতে কে থাকতে চায়? আমাদের ইয়ে হচ্ছে যে আমরা মহাপ্রভু শরণাগত হয়েছি, প্রভুপাদের এবং আমাদের আচার্যবর্গের প্রদর্শিত পথ অনুসরণ করছি, আর আমাদের ভয় কি? আমরা যদিও ভৌতিক জগতে আছি কিন্তু এটা কি ভৌতিক জগৎ? হ্যাঁ, এটাও চিত জগৎ। কৃষ্ণ, কৃষ্ণের সঙ্গে যুক্ত যে জগৎ সেটি চিত জগৎ। চিত জগৎ আর মায়া জগৎ, মায়ের জগতের পার্থক্য তোমাদের জানা আছে? কার কার জানা আছে? চতুশ্লোকী ভাগবতের প্রথম শ্লোকটি কার মনে আছে, না দ্বিতীয় শ্লোকটি কার মনে আছে? দ্বিতীয় শ্লোক, ঋতেয়ার্থং যত প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ বিদ্যা আত্মনো মায়াম যথাভাষ্য যথার্থ। ঋতে মানে বাদ দিয়ে, বাকি ছাড়া, ঋতে অর্থাৎ কৃষ্ণবিহীন যা, সেটা যদিও আছে বলে মনে হয় কিন্তু সেটা আসলে নেই, এবং সেটাই হচ্ছে মায়া। মায়াটা কি? মায়াটা মনে হচ্ছে আছে কিন্তু আছে কি? যেমন মরিচিকাতে জল আছে কিন্তু মনে হয় কি জল আছে, ঠিক তেমনই এই জড় জগৎটা যদি মনে হচ্ছে যে এটা বাস্তব কিন্তু যদি তা কৃষ্ণ বিমুখ কৃষ্ণবিহীন হয় তাহলে সেটা মায়া, আর কৃষ্ণের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে সেটি চিন্ময়। তো আমরা কি করার চেষ্টা করছি? আমরা এই জড় জগতে থাকাকালীনও আমরা কৃষ্ণের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছি। যেমন তোমরা সকলে কি করো? তোমরা সকলে গ্রন্থ বিতরণ করো। হ্যাঁ, গ্রন্থ বিতরণ, এটা কার গ্রন্থ? প্রভুপাদের গ্রন্থ। এই গ্রন্থগুলিতে কি লেখা আছে? এই গ্রন্থগুলি বিতরণ করার ফলে লাভ কি হচ্ছে? কৃষ্ণের মহিমা প্রচার হচ্ছে। গ্রন্থ বিতরণ করার সময় তোমরা কৃষ্ণের কথা লোকে শোনাতে পারছো, তাহলে তোমরা যা কিছু করছো কৃষ্ণ সঙ্গে যুক্ত সেই কাজগুলি, কৃষ্ণের সঙ্গে যুক্ত, তাহলে সেটা কি মায়া? না, সেটাও চিন্ময়। এখন এইটি হচ্ছে মহাজনদের শিক্ষা, কৃষ্ণ উন্মুখ হয়ে সবকিছু করো, কৃষ্ণ সেবায় যাহা হয় অনুকূল বিষয় বলিয়া ত্যাজে সেই হয় ভুল। কৃষ্ণ সেবার যেটা অনুকূল যে সমস্ত বিষয়, যে সমস্ত বস্তু, সেগুলিকে যদি বিষয় বলে আমরা ত্যাগ করি, জড়জাগতিক বলে ত্যাগ করি, তাহলে একটা মুক্ত বড় ভুল। মহাপ্রভু এই সংকীর্তনের মাধ্যমে সংকীর্তন যজ্ঞ স্থাপন করে সেই শিক্ষা দিয়ে গেছে। তোমরা কি ব্যবসা করছো বই বিক্রি করে? হ্যাঁ, বই বিক্রি করে তোমরা গ্রন্থগুলি মাধ্যমে লোকে কৃষ্ণ ভক্তি প্রদান করছো? এই গ্রন্থ বিতরণ করে যে টাকাগুলো আসছে সেগুলো কোথায় যাচ্ছে? ভগবত সেবার জন্য লাগছে। তাহলে এটা যদিও ব্যবসা, তো এটা কৃষ্ণকেন্দ্রিক ব্যবসা। আর কৃষ্ণকেন্দ্রিক ব্যবসার মানে, কৃষ্ণকেন্দ্রিক ব্যবসা মানে এটাও কৃষ্ণের, কৃষ্ণের সেবার বিষয়। এর ভূমিকাতে শ্রীল প্রভুপাদ বলছেন, আমি সেটা পড়ছি। আচ্ছা, তোমরাও তৈরি থেকো, আমি এটা ভূমিকাটা পড়বো, তারপর আমি তোমাদের পড়তে বলব, ঠিক আছে? কে কে পড়তে ভালোবাসো, জোরে জোরে পড়তে ভালোবাসো। ওকে ওকে, ভেরি গুড। তাহলে হ্যাঁ, ভূমিকাটা আমি পড়ি, তারপরে অন্যগুলো তোমরা পড়ো, ঠিক আছে? কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনটি পরিচালিত হচ্ছে শ্রীল রূপ গোস্বামীর দিব্য তত্ত্বাবধানে। শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের লেখা। গৌড়ীয় বৈষ্ণব মন্ডলী অর্থাৎ বঙ্গদেশীয় বৈষ্ণবেরা অধিকাংশই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী, আর তারাই আর তারই সাক্ষাৎ শিষ্য হলেন বৃন্দাবন ধামের স্বর্গোস্বামীগণ। তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝ বসে যুগল পীড়িতি। যখন শ্রীল রূপ গোস্বামী প্রমুখ স্বর্গোস্বামীদের শাস্ত্র সম্ভার আমি হৃদয়ঙ্গম করতে আগ্রহী হব, তখনই শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত দিব্য প্রেমলীলার মর্ম উপলব্ধি করতে সক্ষম হব। শ্রীকৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানের আশীর্বাদ মানব সমাজে প্রদানের উদ্দেশ্য নিয়েই শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। গোপীদের সঙ্গে মাধুর্য রসের লীলাবিলাসের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কার্যকলাপের বিকাশ ঘটেছিল। গোপীশ্রেষ্ঠা শ্রীমতী রাধারানীর ভাবমূর্তি নিয়েই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকট হন। সুতরাং শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান উদ্দেশ্য উপলব্ধি করতে হলে এবং তার পদাঙ্ক অনুসরণ করতে হলে শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী, শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীল জীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামী, এই সৎগোস্বামীদের পদাঙ্ক বিশেষ গুরুত্ব সহকারে অনুসরণ করতে হবে। শ্রীল রূপ গোস্বামী ছিলেন সকল গোস্বামীদের মধ্যে শীর্ষস্থানীয় এবং আমাদের কার্যকলাপের পথ নির্দেশের উদ্দেশ্যে এই উপদেশামৃত গ্রন্থখানি অনুসরণ করার জন্য তিনি আমাদের প্রদান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন শিক্ষাষ্টক নামে তার রচিত আটটি শ্লোক আমাদের জন্য রেখে গেছেন, তেমনি শ্রীল রূপ গোস্বামী আমাদের জন্য প্রদান করেছেন উপদেশামৃত, যাতে আমরা শুদ্ধ বৈষ্ণব হয়ে উঠতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রভুপাদ কি বলছেন, যে আমরা যদি শুদ্ধ বৈষ্ণব হতে চাই তাহলে কি করতে হবে? এই যে রূপ গোস্বামী প্রদত্ত, শ্রীল রূপ গোস্বামী প্রদত্ত এই যে উপদেশামৃত, এটিকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। এই উপদেশামৃতের তিনটি স্তর আছে, তিনটি বিভাগ আছে, তিনটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এক থেকে সাত শ্লোকে বৈধি সাধন ভক্তি, অষ্টম শ্লোকে রাগানুগা সাধন ভক্তি এবং নবম, দশম এবং একাদশ শ্লোকে ভাবভক্তি এবং প্রেম ভক্তি। তাহলে আমাদের প্রেমাপুমার্থ মহান, আমাদের বৈধি সাধন ভক্তি, রাগানুগা সাধন ভক্তি, ভাবভক্তি, প্রেম ভক্তি, তাই না? তাহলে প্রেম ভক্তি আমরা যদি এই রূপ গোস্বামীর উপদেশামৃত যদি যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারি বা তা ঐকান্তিকভাবে অনুসরণ করতে পারি, তাহলে আমরা সেই প্রেমের স্তরে উন্নীত হতে পারব। তাহলে বুঝতে পারছো এই উপদেশামৃত কত গুরুত্বপূর্ণ গ্রন্থ। সর্বপ্রকার পারমার্থিক কার্যকলাপে মানুষের প্রথম কর্তব্য হল তার মন এবং ইন্দ্রিয়াদির সংযম। মন এবং ইন্দ্রিয়াদীন সংযম না করলে পারমার্থিক জীবনে কেউ অগ্রসর হতে পারে না। এই জড়জগতের মধ্যে প্রত্যেকেই রজ এবং তমগুণে নিমজ্জিত হয়ে রয়েছে। শ্রীল রূপ গোস্বামীর নির্দেশানুসারে অবশ্যই মানুষকে সত্যগুণের স্তরে উন্নীত হতে হবে এবং কিভাবে আরও উন্নতি করা যায় তা সবই তখন উদ্ঘাটিত হতে থাকবে। কৃষ্ণ ভাবনায় অনুগামীর মনোবৃত্তির ওপরেই নির্ভর করে তার প্রগতি। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের অনুগামীকে অবশ্যই শুদ্ধ গোস্বামী হয়ে উঠতে হয়। বৈষ্ণবদের সাধারণত গোস্বামী বা গোসাই বলা হয়ে থাকে। শ্রী বৃন্দাবন ধামে প্রত্যেকটি মন্দিরের অধ্যক্ষ এই পদটি হল, এইটি হল পদ পরিচয়। কেউ শুদ্ধ কৃষ্ণভক্ত হতে চাইলে তাকে গোস্বামী হতেই হবে। গো মানে ইন্দ্রিয় সমূহ আর স্বামী মানে প্রভু। নিজের ইন্দ্রিয় সমূহ এবং মনকে সংযত করতে না পারলে কেউই গোসাই হতে পারে না। গোস্বামী হয়ে এবং তারপর শুদ্ধ ভগবত ভক্ত হয়ে জীবনে চরম সার্থকতা অর্জন করতে হলে শ্রীল রূপ গোস্বামী প্রদত্ত শ্রী উপদেশামৃত নামে নির্দেশাবলী অনুসরণে উদ্যোগী হতেই হবে। শ্রীল রূপ গোস্বামী আরও অন্য অনেক গ্রন্থাদি প্রদান করে গিয়েছেন, যেমন ভক্তিরসামৃত সিন্ধু, বিদগ্ধ মাধব এবং ললিত মাধব। তবে উপদেশামৃত গ্রন্থখানির মধ্যেই নিহিত রয়েছে কনিষ্ঠ নবীন ভক্তমণ্ডলীর জন্য প্রথম নির্দেশাবলী। অতি কঠোরভাবে এই নির্দেশাবলী অনুসরণ করে চলা উচিত, তাহলে সহজেই জীবন সার্থক হয়ে উঠবে। হরে কৃষ্ণ। অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। তাহলে এই উপদেশামৃতর গুরুত্ব বোঝা গেল, সকলে বুঝতে পেরেছ? হ্যাঁ, তোমরা শুদ্ধ বৈষ্ণব হতে চাও? হ্যাঁ, শুদ্ধ ভক্ত, সকলেই শুদ্ধ ভক্ত হওয়ার জন্যই ইসকনে যোগদান করেছে, তাই না? আর শুদ্ধ ভক্ত হলে হতে হলে কি করতে হবে? এই উপদেশামৃত অনুসরণ করতে হবে। তার প্রথম শ্লোকটিতে কি বলা হচ্ছে? তোমাদের এই শ্লোকটি কার কার মুখস্থ আছে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে তবু আমরা সকলেই একবার তাহলে পড়ে নিই। হ্যাঁ, বাচো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরুপস্থ বেগম এতান বেগান যবিষহেত ধীরাঃ সর্বামপি মাং পৃথিবীংশ শিষ্যাঃ। বাচঃ মানে বাক্যের, বাক্যের মানে কথা বলার। বেগ, বেগ বেগম মানে বেগ, বেগ মানে যেটা প্রবলভাবে প্রবাহিত হওয়ার চেষ্টা করে, যেটা সহজোরে অত্যন্ত অত্যন্ত প্রবলভাবে যা প্রবাহিত হওয়ার চেষ্টা করে সেটি হচ্ছে বেগ। যেমন নদীর বেগ, নদীর বেগ, গঙ্গায় তো তোমরা স্নান করে দেখেছ কেমন বেগ গঙ্গার, এটাকে বেগ বলা হচ্ছে, তাই না? এটা জোর করে ঠেলে নিয়ে যাচ্ছে। তো এখানে সেই বেগগুলির কথা বলা হচ্ছে। একটা বেগ কি? বাচো বেগম, বাচো বেগম মানে কথা বলার বেগ, বা সকলেই খুব কথা বলতে চায়। সেই কথাগুলো কি বলতে চায়? আমি এই করেছি, আমি ওই করেছি, ও আমাকে ওই বলেছে, সে আমাকে সেই বলেছে, সকাল থেকে রাত্রি পর্যন্ত এই কিচির মিচির। প্রভুপাদ বলেছেন যে পাখিরা কি করে, সকালবেলা উঠেই কিচির মিচির, কেমন আছো, রাত্রে ভালো ঘুম হয়েছে, আজকে তুমি কোথায় যাবে, ওর মেয়েটা কালকে কি করেছিল জানো, আর ওর ছেলেটা কত বদমাইশি করেছে। এই যে এটাই হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত ওদের। এখন এটা আমরা দেখতে পারি যে প্রতিটি জীবের মধ্যে এই বেগের প্রবণতা রয়েছে। বাচো বেগম, বাচো বেগম, একটা তো বাক্যের বেগ, কথা বলার বেগ, আরেকটা কি? মনস বেগম, মনের বেগ। মনের বেগ, মনটা কি করছে? জপ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কিন্তু মনটা কোথায়? হ্যাঁ, কোথায় এখন মনটা কোথায় কোথায় চলে যায়? তাই অর্জুন কি বলছেন, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তৎসাহং নিগ্রহং মনে বায়ুরেব পুরস্কার। বায়ুটাকে কন্ট্রোল করা যায়? যায় না, কঠিন, খুব অত্যন্ত কঠিন। বায়ুকে যেমন দমন করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না, তেমন মনটাকেও নিয়ন্ত্রণ করা যায় না, অত্যন্ত চঞ্চল, খালি এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, পালিয়ে বেড়ায়, ধরে আনতে গেলে আবার পালিয়ে যায়। হ্যাঁ, এটাই হচ্ছে মনের বৈশিষ্ট্য। বাচো বেগম মনস বেগম, আরেকটা বেগ কি? ক্রোধের বেগ। যখন কার্যটা মনঃপূত হল না, তখন রেগে অগ্নিশর্মা, তাই না? এখন এইগুলি হচ্ছে বেগ। আমরা যদিও চাই এগুলিকে দমন করতে, দমন করা যায় না। এছাড়া আর কি আছে? উদর বেগ, উপস্থ বেগ এবং জিহ্বা বেগ, উদর বেগ এবং উপস্থ বেগ। জিহ্বার বেগ, হ্যাঁ, জিহ্বা নানা রকম স্বাদ আস্বাদন করতে চায়। তারপরে পেট, হ্যাঁ, খেতে চায়। আর উপস্থ, উপস্থ কাম উপভোগ করতে চায়। তা এখন এই যে বেগগুলি, এগুলিকে দমন করতে হলে, এই বেগগুলিকে যে দমন করতে পারে, যিনি পারেন, যিনি এই বেগগুলি দমন করেছেন, তিনি পৃথিবীংশ শিষ্যাত, পৃথিবীংশ শিষ্যাত, সারা পৃথিবীকে তিনি শিষ্যত্বে বরণ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এগুলি এই বেগগুলি দমন করা কিভাবে যায়? সাধারণত লোকেরা কি করে? সাধারণত যে যখন মানুষ এই বেগগুলি দমন করতে চায়, তখন তারা কি করে? তারা হিমালয়ে চলে যায়, ওখানে গিয়ে একলা একলা থাকে, কার সঙ্গে কথা বলবে? কিন্তু যদিও তারা হিমালয়ে গুহায় গিয়ে তপস্যা করে, ধ্যান করে, কিন্তু তারা মনটাকে কি দমন করতে পারে? পারে না। মনটা তাদের, মনটা দমন হয় না। তাই ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ কি বলছেন? শ্রীকৃষ্ণ বলছেন যে যারা ইন্দ্রিয়গুলিকে সংযম করার করছে, ইন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ, সর্বেন্দ্রিয়ানি সংযম্য, সমস্ত ইন্দ্রিয়গুলিকে দমন করেছে তারা, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই ইন্দ্রিয়গুলি দমন করেছে। এবং যে কর্মেন্দ্রিয় পাদ পানি উদর উপস্থ, এগুলিকেও দমন করেছে, এই বহিরেন্দ্রিয়গুলিকে দমন করেছে, কিন্তু য আস্তে মনসা স্মরণ, কিন্তু মনে মনে সেই ইন্দ্রিয় বিষয়ের চিন্তা হচ্ছে, মনের কাজই সেই। যদিও আপাত দৃষ্টিতে বাহ্যেন্দ্রিয়গুলি দমন হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু য আস্তে মনসা স্মরণ, মনে মনে তার ইন্দ্রিয় বিষয়ের চিন্তা হচ্ছে, ধ্যান হচ্ছে। ধ্যান করছে, কিসের ধ্যান করছে? ইন্দ্রিয় বিষয়ের ধ্যান করছে। তার পরের লাইনটা কি? য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থং বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্চতে। সেই ইন্দ্রিয়ের জন্যই সে সবকিছু করছে, মনগুলি মনে মনে ইন্দ্রিয়ের বিষয়ে চিন্তা হচ্ছে, ইন্দ্রিয়ার্থানে সে বিমূঢ় আত্মা, মূঢ় অত্যন্ত বোকা, এই ধরনের লোকগুলি অত্যন্ত বোকা, বিমূঢ়। বিমূঢ় মানে বিশেষ রকমের মূঢ়, আর মূঢ় মানে, মূঢ় মানে হচ্ছে বোকা, মহামূর্, মহামূর্খ, মহা মহান, মহাবোকা। তোমার ইন্দ্রিয়ার্থং বিমূঢ়াত্মা মিথ্যাচার সৌচ্ছ, ওই যে ধ্যান সেগুলো সমস্ত মিথ্যাচার, কিন্তু প্রকৃতপক্ষে ইন্দ্রিয়গুলি দমন করার প্রকৃত উপায় কি? প্রকৃত উপায়টি হচ্ছে কৃষ্ণ ভক্তি। ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ভক্তির সংজ্ঞাটি কি? ঋষিক বা ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের ঈশ্বর শ্রীকৃষ্ণের সেবা করার নামই হচ্ছে ভক্তি। তাহলে এই যে ইন্দ্রিয় দমন, এই যে বাচবেগ মনসবেগ, এগুলি প্রকৃতপক্ষে কে করতে পারে? কার পক্ষে সম্ভব? একমাত্র ভগবত ভক্তের পক্ষেই সম্ভব। কিভাবে সম্ভব? তারা জিহ্বাবে কিভাবে দমন, বাচবে কিভাবে দমন করছে? জিহ্বাটা কথা বলতে চায়, হ্যাঁ, চুপ করে কতক্ষণ থাকা যায়? থাকা যায় বেশিক্ষণ চুপ করে? হ্যাঁ, বেশিক্ষণ থাকা যায় না। কিন্তু যদি আমরা কৃষ্ণ সম্বন্ধে কথা বলি, তাহলে কি হবে? আমাদের এই বাচবেগের প্রবণতাটা দমন হয়ে যাবে। বাচবেগ, তারপরে মনসবেগ, মনের বেগটাও, হ্যাঁ, কৃষ্ণের চিন্তা হলে, কৃষ্ণের কথা যদি আমরা সর্বক্ষণ স্মরণ করি, তাহলে মন কি হচ্ছে? তাহলে মনও বশীভূত হয়ে যাবে। বশীভূত মানে কিভাবে হবে? মন চিন্ময়ত্ব প্রাপ্ত হবে। মন চিন্তা দমন করে, মনটাকে চিন্তা শূন্য করে মনকে জয় করা যাবে না। প্রকৃত চিন্তার দ্বারা মনকে প্রভাবিত করে মনকে বশীভূত করতে হবে। এই যে দমন করার প্রশ্ন আসছে, এই বেগগুলি, সেই দমন করার উপায়টি কি? সেই উপায়টি হচ্ছে কৃষ্ণ উন্মুখ করা, কৃষ্ণের সেবায় সেগুলি লাগানো, তাহলে সেগুলি বশীভূত হয়ে যাবে। জিহ্বাকে না খেতে দিলে জিহ্বাবেগ জয় হবে না। বরং একদিন তোমরা দেখেছ তো, হ্যাঁ, কয়েকদিন আগে গৌর পূর্ণিমার সময়, গৌর পূর্ণিমার দিন উপবাস ছিল, কিরম লেগেছিল সারাদিন? সারাদিন মনে হয়নি কখন সন্ধ্যা হবে। আর তারপরে যখন খেলে তখন কি হলো? দেখা গেল যে অন্যান্য দিন যা খাওয়া হয় তার ডাবল খাওয়া হয়ে গেছে। সেই উপবাসের উপবাসের ঘাটতি পূরণ হচ্ছে। তাহলে এইভাবে উপবাস করে জিহ্বাকে খেতে না দিয়ে কি জিহ্বাবেগ দমন করা যাবে? যাবে না। কিন্তু কি করতে হবে? কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই। হ্যাঁ, আমরা না খেয়ে আমরা জিহ্বা জয় করবো না, আমরা খেয়ে জিহ্বা জয় করবো। হ্যাঁ, জিহ্বাকে কৃষ্ণ প্রসাদ দিয়ে জিহ্বা জয় করবো, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই। এই জিহ্বা জয় করার জন্য কৃষ্ণ কৃষ্ণ প্রসাদ দিয়েছেন। সুতরাং আমাদের না খাওয়ার কোন প্রশ্ন নেই, বরং আমাদের কথা হচ্ছে আকণ্ঠ পুড়িয়া করো প্রসাদ সেবন, আকণ্ঠ পুড়িয়া করো প্রসাদ সেবন। আর শুধু আকণ্ঠ পুড়িয়া প্রসাদ সেবনটাই কি ইয়ে? সেটা অর্ধেক। আর বাকি অর্ধেকটা কি? সর্বক্ষণ করো নাথ নাম সংকীর্তন, আকণ্ঠ পুড়িয়া প্রসাদ সেবন, তারপরে গিয়ে বিছানায় শয়ন। না, সেটা হলে হবে না। আকণ্ঠ পুড়িয়া করো প্রসাদ সেবন, সর্বক্ষণ করো নাম হরি নাম সংকীর্তন। তাহলে সেই নাম সংকীর্তনের প্রভাবে কি হবে? জিহ্বাবেগ, প্রসাদ সেবনের ফলে জিহ্বাবেগ, আর নাম সংকীর্তনের ফলে বাচবেগ দমন হয়ে যাচ্ছে। তাহলে বাচবেগ দমন হলো, জিহ্বাবেগ দমন হলো, মনোবেগটা কিভাবে দমন হবে? মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মান নমস্কুর। মন মনা ভাবো, মন দিয়ে কৃষ্ণের কথা চিন্তা করো, কৃষ্ণের কথা ভাবো, তাহলে মনটাও বশীভূত হয়ে যাবে। ক্রোধ বেগ, কৃষ্ণের শরণাগত হলে, কৃষ্ণই যখন বুঝতে পারে যে কৃষ্ণই হচ্ছেন সবকিছুর নিয়ন্তা, সব কোনো কিছু যদি আমার ইচ্ছে মতো না হয়, তখন আমি বুঝতে পারো এটা কৃষ্ণেরই, এটা ইচ্ছে তাই ভাবে হলো, তখন আর ক্রোধ থাকবে না। তবুও কি আছে, ক্রোধটা যখন থাকবে সেই ক্রোধটা কিভাবে কি প্রয়োগ করতে হবে? ক্রোধ ভক্ত দেশি জনে। যেমন হনুমান, হনুমান কি রাবণের ওখানে গিয়ে চুপচাপ বসেছিল? হনুমান কি করেছিল? হনুমান লঙ্কা পুড়িয়ে দিয়েছিল, রাবণের 14 পুরুষ উদ্ধার করে দিয়েছিল। এইটাই হচ্ছে ক্রোধের যথার্থ প্রয়োগ। ক্রোধ প্রকাশ করছে রাবণকে, রাবণকে ইয়ে তিরস্কার করছে, ক্রোধের অগ্নিশর্মায় জ্বলছে ওর সমস্ত শরীর। অর্জুন, প্রভুপাদ বলছেন যখন যুদ্ধ করছেন অর্জুন, তখন কি অর্জুন বিনম্র শান্তশিষ্ট বৈষ্ণব? হ্যাঁ না, প্রভুপাদ বলছেন যদি ক্রুদ্ধ না, রাগ না হলে যুদ্ধ করা যায়? কাদেরকে মারছে? তার আত্মীয় স্বজনদের মারছেন। তাহলে কত তার ক্রোধ হয়েছে সেটা বুঝতে হবে। কিন্তু সেই ক্রোধটা কি ভক্তের দেশই জানে, কৃষ্ণ ভক্তদের যারা বিদ্বেষ, বিদ্বেষই তাদের প্রতি। তারপরে উদর বেগ, উপস্থ বেগ। উদর বেগটা যদি সংযত হয় তাহলে উপস্থ বেগ আপনা থেকেই সংযত হবে। আম সরি, জিহ্বাবেগ এবং প্রথমে জিহ্বাবেগ, আমরা কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়, সব প্রসাদ অন্ন দিল ভাই। জিহ্বা জয় হয়ে গেল, জিহ্বা জয় হলে উদরটিও, উদরের বেগও দমিত হবে এবং তখন উপস্থ বেগও দমিত হবে। যখন আমরা বুঝতে পারি যে কৃষ্ণই হচ্ছেন পরম ভোক্তা, তখন আর আমাদের ভোগ করার প্রবৃত্তি থাকে না। তাই কৃষ্ণ ভক্তির ক্ষেত্রে সকলেই ব্রহ্মচারী, সে গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক, ব্রহ্মচারী হোক, সন্ন্যাসী হোক, সকলেই ব্রহ্মচারী। এবং কেবল সন্তান উৎপাদনের জন্য যে মিলন স্ত্রী পুরুষের, সেটাও ব্রহ্মচর্যকে ব্যাঘাত করে না। যে গৃহস্থ কেবল সন্তান উৎপাদনের জন্য স্ত্রী সঙ্গ করে, তিনিও ব্রহ্মচারী। আর ব্রহ্মচারী তো ব্রহ্মচারী, এছাড়া আর বাকি সবাই ব্রহ্মচারী। ব্রহ্মচারীরা তো ব্রহ্মচারী, বানপ্রস্থীরাও ব্রহ্মচারী, সন্ন্যাসীরাও ব্রহ্মচারী। ব্রহ্মচারী মানে ব্রহ্মচারী কে হতে পারে? এখানেও কি জোর জবরদস্তি ব্রহ্মচারী হওয়া যায়? না, কৃষ্ণ ভক্তির মাধ্যমেই ব্রহ্মচারী হয়। ব্রহ্মচারী শব্দটার অর্থ কি? যারা ব্রহ্মে ব্রহ্ম আচরণ করছে। ব্রহ্ম মানে চিন্ময়, যারা প্রকৃতির ঊর্ধ্বে যে জগৎ, সেই জগৎটি হচ্ছে ব্রহ্মময়। এখন সেই জগতের যদি চিন্তায়, যদি সেই জগতের যদি বিষয়ে যদি আমরা মগ্ন থাকি, কৃষ্ণ ভাবনায় যদি আমরা মগ্ন থাকি, তখন আর এই জড় ভোগ বাসনার, ইন্দ্রিয় সুখের এবং ইন্দ্রিয় তৃপ্তির লালসা আর থাকবে না। এইভাবে এই 6টি বেগ স্বতঃস্ফূর্ত ভাবে দমিত হয়ে যাবে কৃষ্ণ ভক্তির মাধ্যমে। আমাদের জোর করে আলাদা করে কিছু করতে হবে না, এমন নয় যে জীবটাকে ধরে টেনে জীবটাকে বেগটাকে দমন করতে হবে, এমন নয় যে পেটটাকে না খেতে দিয়ে পেট উদর বেগটাকে দমন করতে হবে, এমন নয় যে যে মনটাকে, যোগীরা যেটা চেষ্টা করে মনটাকে চিত্তবৃত্তি নিরোধ করে, চিত্তের বৃত্তি যে মনের যে ভাবনা, মনের যে চিন্তা, মন মানেই চিন্তা, সেটাকে দমন করা, নিরোধ করা, সেটা কি কখনো সম্ভব হবে? সম্ভব হবে না। যারা কৃত্রিমভাবে ওটাকে দমন করার চেষ্টা করে, তারা বিমোড়া আত্মা, তারা বিমোড়া, অত্যন্ত বোকা। কিন্তু যারা বুদ্ধিমান, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ ভক্তেরা অত্যন্ত চতুর, তারা অত্যন্ত চতুর, তারা অত্যন্ত বুদ্ধিমান। তারা কি করে, তারা যথাযথভাবে মনকে, ইন্দ্রিয়গুলিকে, জিহ্বাবেগকে, উদরবেগকে, উপস্থবেগকে তারা এইভাবে দমন করে। আর সেটা যে করতে পারে, তিনি পৃথিবীং স্বশিষ্যাত, সমস্ত পৃথিবীকে তার শিষ্যত্বে বরণ করতে পারেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সারা পৃথিবীর গুরু হওয়ার যোগ্য কে, তার একটা সংজ্ঞা পাচ্ছি। আবার আরেক দিক দিয়ে আমরা আরেকটা সংজ্ঞা পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্দ্রিয়গুলি দমন কিভাবে সম্ভব, এই বেগগুলিকে দমন করা কিভাবে সম্ভব, কৃষ্ণ ভক্তির মাধ্যমে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পৃথিবীংশ শিষ্যাত, আবার আরেকটা কি পাচ্ছি আমরা, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু কে হতে পারেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা। এই ইন্দ্রিয়গুলি যে কে দমন করতে পারেন, যিনি কৃষ্ণ ভক্ত। তাহলে অতএব চরমে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ ভক্তি হচ্ছে প্রকৃত সমাধান, এছাড়া আর কোন গতি নেই। এটি এই শ্লোকটির মূল বক্তব্য। মনে থাকবে তোমাদের সকলে, মনে থাকবে, পরীক্ষা হবে কবে, 28 তারিখে, ঠিক আছে? আমি জানি তোমরা সকলে খুব ভালো করে পাস করবে। এই ইয়েটা অনেকটা পারপোর্টটা প্রভুপাদ অনেক দীর্ঘ তাৎপর্য দিয়েছেন। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো পড়ব, কিন্তু ঠিক আছে, দেখা যাক। প্রথমে তাহলে আমি এই যে আলোচনাটা হলো এই সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে? ইয়ে এখনো এলো না ইলেকট্রিসিটি, আজকে কখন গেছে ইলেকট্রিসিটি? হ্যাঁ, 1:30 গেছে, তো 4:00 তো ফিরে আসার কথা। হ্যাঁ, 5টা হয়ে যায়, তার উপর 5-7 মিনিট আছে। ওকে, তাহলে তোমাদের কারো কোনো প্রশ্ন নেই এ সম্বন্ধে? আচ্ছা, তাহলে আমি প্রথম প্যারাগ্রাফটা আমি বেনুধারী প্রভুকে পড়তে বলব। মাইকটা যাবে ওখান পর্যন্ত, নয়তো বেনুধারী তুমি এখানে এসে বসবে, সামনে চলে এসো। আচ্ছা, ঠিক আছে।
এই প্রশ্নগুলির মধ্যে তার বিশেষ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। যেমন তার একটি প্রশ্ন ছিল, যদি মানুষ ইন্দ্রিয় সংযম করতে না পারে তবে সে প্রায়শ্চিত্ত করে কেন? চোর ভালোভাবেই জানে চুরি করার সময় সে ধরা পড়তে পারে, এমনকি অন্য চোরদের ধরা পড়ে শাস্তি পেতে দেখেও সে চুরি করে। দর্শন এবং শ্রবণের মাধ্যমে মানুষ অভিজ্ঞতা অর্জন করে, অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কিছু দেখে অভিজ্ঞতা অর্জন করে, আর উচ্চ বুদ্ধি সম্পন্ন মানুষ কিছু শুনে অভিজ্ঞতা অর্জন করে। যখন একজন বুদ্ধিমান ব্যক্তি আইনের বই পড়ে জানতে পারে চুরি করা ভালো নয়, শাস্তি পেতে হয়, তখন সে চুরি করা থেকে বিরত থাকে। আর যার বুদ্ধি অল্প সে চুরি করে ধরা পড়ে, কিন্তু একবার শাস্তি পাওয়ার পর সে আর চুরি করে না। কিন্তু যে বাস্তবিক মূর্খ সে দেখে শুনে এমনকি শাস্তি পেয়েও আবার চুরি করে, এমনকি সেই মূর্খ লোকটি যদি প্রায়শ্চিত্ত করে অর্থাৎ সরকারের কাছে শাস্তিও পায়, তবু কয়েদখানা থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সে আবার চুরি করা আরম্ভ করে। কয়েদখানার শাস্তিকে প্রায়শ্চিত্ত মনে করলে সেই রকম প্রায়শ্চিত্তের কি মূল্য? মহারাজ পরীক্ষিত এখানে বলেছেন, বিশ্ব সুতা ধ্যান যত্তাপন তিনি এই ধরনের প্রায়শ্চিত্তকে হাতির স্নানের সঙ্গে তুলনা করেছেন। হাতি নদীতে সুন্দর স্নান করে, কিন্তু স্নান শেষে তীরে উঠেই সে সমস্ত দেহ গুলো ছড়িয়ে দেয়, তাহলে এই ধরনের কি প্রয়োজন? সেই রকম অনেক পরমার্থী আছেন যারা হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন এবং সেই সঙ্গে নানা প্রকার অপরাধও করেছিলেন। তারা ভাবেন হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তারা সব রকম অপরাধ থেকে মুক্ত হবে, কিন্তু তা তো সহজে সাধিত হয় না। কেননা মহামন্ত্র কীর্তনের প্রতিবন্ধক স্বরূপ দশ রকমের নানা অপরাধের মধ্যে সেই অপরাধকে বলা হয় নাম বলা যশই পাপ বুদ্ধি, অর্থাৎ নাম বলে পাপ আচরণ। ঠিক সেই রকম অনেক খ্রিস্টান আছেন যারা সপ্তাহের শেষে গ্রামীণ পুরোহিতের সামনে তাদের পাপকর্মের কথা স্বীকার করেন। তারা মনে করেন এইভাবে তারা পাপ মুক্ত হতে পারেন, এবং যখনই শনিবার শেষে রবিবার আসে তখন থেকে পুনরায় পাপ কর্য করতে শুরু করেন এবং মনে করেন যে সপ্তাহের শেষে শনিবার দিন গির্জায় গিয়ে প্রায়শ্চিত্ত করলে সমস্ত পাপ কর্ম মোচন হয়ে যায়। কিন্তু মহারাজ বলেছিল ছিলেন তত্ত্বদর্শী, তাই এই ধরনের প্রায়শ্চিত্তের নিরর্থকতা উপলব্ধি করে নিন্দা করেছেন। তাই গুরুদেব শ্রী সুখদেব গোস্বামীও এর নিন্দা করেছেন, তিনি বলেছেন পাপ কর্ম কখনো পূর্ণ কর্মের দ্বারা খণ্ডন করা যায় না। তাই প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে আমাদের অন্তরের সুপ্ত কৃষ্ণ ভাবনা থেকে জাগরিত করা, যথার্থ প্রায়শ্চিত্তের সঙ্গে যথার্থ জ্ঞানের একটা সম্বন্ধ আছে, আর সেই জন্য নির্দিষ্ট উপায়ও আছে। নিয়মিত স্বাস্থ্যকর উপায় অবলম্বন করলে যেমন কেউ সাধারণত রোগাক্রান্ত হয় না, তেমনি প্রকৃত জ্ঞান লাভ করতে হলে প্রতিটি মানুষকেই কতগুলি নিয়মের মাধ্যমে জীবনকে গড়ে তুলতে হয়। সেই রকম বিধিবদ্ধ জীবনকে বলা হয় তপস্যা।
ওকে, থ্যাংক ইউ। তাহলে বোঝা গেল হ্যাঁ কি বলা হচ্ছে, যে প্রায়শ্চিত্ত করে পাপের খণ্ডন হবে। পাপের খণ্ডন কিভাবে হতে পারে, কেন আচ্ছা প্রথম কথা হচ্ছে প্রায়শ্চিত্তের দ্বারা পাপের খণ্ডন কেন হবে না, কেন আমাদের প্রবৃত্তিতে যদি সংশোধন না হয় হ্যাঁ তাহলে কি হবে, আমরা প্রায়শ্চিত্ত করে পাপের কিছুতে খণ্ডন হলো কিন্তু তারপরে আবার সেই পাপ কার্যে লিপ্ত হবে। তার একটা দৃষ্টান্ত প্রভুপাদ কি দিলেন, কুঞ্জর স্নান করলো খুব সুন্দরভাবে পরিষ্কার হলো কিন্তু তীরে উঠে এসেই আবার সে ধুলো ছড়িয়ে দিল। আচ্ছা আরেকটা দৃষ্টান্ত প্রভুপাদ কি দিলেন, যে চোর চুরি করে কয়েদ ভোগলো কিন্তু আবার সে যে বেরিয়ে এলো এসে আবার চুরি করতে শুরু। এখন অর্থাৎ প্রবৃত্তিতে যদি পরিবর্তন না হয় তাহলে সংশোধন হবে না। আর এই প্রবৃত্তির সংশোধনের উপায়টা কি, প্রবৃত্তিটার পরিবর্তন সাধন কিভাবে সম্ভব? প্রভুপাদ কি বলছেন, কৃষ্ণ ভক্তির অনুশীলনের দ্বারা। কৃষ্ণ ভক্তির অনুশীলনের ফলে কি হয়, কৃষ্ণ ভক্তির অনুশীলন প্রথমে কি হচ্ছে এই সম্পর্কে আমরা ভগবদ গীতায় ভগবানের উপদেশ ইয়ে করতে পারি, স্মরণ করতে পারি, সর্বধর্মান পরিত্যাজ্য, ভগবানের শরণাগত হলে কি লাভ হবে, কি হবে অহং তহং সর্ব পাপে। তাহলে পাপ মোচনের সবচেয়ে ভালো প্রকৃষ্ট পন্থাটা কি, প্রায়শ্চিত্ত করা না, কৃষ্ণের শরণাগত হওয়া। কৃষ্ণের কাছে নিজেকে যদি আমরা সমর্পণ করি তাহলেই সমস্ত পাপ মোচন হয়ে যাবে। অহং তাং সর্ব পাপে, কৃষ্ণ বলছেন সমস্ত পাপ থেকে আমি মোচন করে দেব, মোক্ষ ইস্যামি মা সুচা। তাহলে পাপ মোচনের শ্রেষ্ঠ উপায় হচ্ছে কৃষ্ণের শরণাগত হওয়া, কৃষ্ণের শরণাগত হওয়া মানে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের ভক্ত হওয়া। এইটি হচ্ছে একটা বিচার। এর ঊর্ধ্বে আরেকটি বিচার রয়েছে যেখানে ভগবান বলছেন মা সুচা, মা সুচা মানে ওই নিয়ে চিন্তা করো না, এই যে তোমার যে পাপ মোচন হবে সে নিয়ে চিন্তা করো না। আচ্ছা আরেকটা ইয়ে করছে, পাপ প্রবৃত্তিটা কি জন্য, পাপের এই যে প্রবৃত্তিগুলি কি, হ্যাঁ পাপের প্রবৃত্তি সম্বন্ধে প্রভুপাদ বলছেন যে প্রতিটা জীব আনন্দ চায়, প্রত্যেকেই আনন্দ চায় তাই না, সবাই আনন্দ চায়। এখন এই আনন্দ লাভের জন্য যে যে অবৈধ কার্যগুলি করা হয় সেটাই হচ্ছে পাপ। যে কাজগুলি করা উচিত নয়, আনন্দ ভোগ, মানুষ আনন্দ ভোগ উপভোগ করতে চায়, সেই জন্য কি করছে? হ্যাঁ, সে ভাবছে যে আমি টাকা, আমাকে যদি আনন্দ উপভোগ করতে হয় তাহলে আমার টাকা পয়সার দরকার। হ্যাঁ, আমি টাকা কোত্থেকে পাবো, চল আমি চুরি করি গিয়ে। হ্যাঁ, ওর কাছে অনেক টাকা আছে বাড়িতে, ওর বাড়িতে যখন কেউ থাকবে না তখন গিয়ে ওর টাকাগুলো আমি নিয়ে নেব। হ্যাঁ, তাহলে এই যে আনন্দ উপভোগের অনুপ্রেরণায় যে অসৎ কর্মগুলি হচ্ছে সেটা হচ্ছে পাপ। এই এই জন্য মানুষ পাপ করে। আনন্দ উপভোগের উদ্দেশ্যে সে নানা রকম অপকর্ম করে। তাকে এখন সেগুলি সে ছাড়তে পারে না। সেই যে প্রবৃত্তিটা আনন্দ উপভোগের চেষ্টায় যে এই সমস্ত অপকর্মগুলি করা, পাপ কর্মগুলি করা, সেগুলি সে ছাড়তে পারে না। কিন্তু যখন সে প্রকৃত আনন্দের স্বাদ পায় তখন কি আর সে এই জড়সুখ ভোগের দ্বারা আনন্দ আস্বাদনের চেষ্টা করবে? করবে না। তাই জন্য কৃষ্ণ ভক্তি হচ্ছে প্রকৃত উপায়। কৃষ্ণ ভক্তি, এটা কি অন করা আছে কি? দেখো তো চলে গেল। আচ্ছা, যাই হোক, কৃষ্ণ ভক্তির ফলে আমরা কি করি? পরং দৃষ্টা নিবর্তন্তে, যে উচ্চতর স্বাদ লাভ করে আমরা নিম্নতর স্বাদ আস্বাদনের চেষ্টা থেকে মুক্ত হই। তাহলে পাপ, পাপ কর্ম থেকে নিরত হওয়ার উপায়টি কি? কৃষ্ণ ভক্তি। বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে তুমি পড়ো, মাইক লাগবে।
ইত্যাদির দ্বারা মন ও ইন্দ্রিয় সংযম করে, সবকিছু গুরুদেবের, শ্রী গুরুদেবের চরণে অর্পণ করে, সত্যনিষ্ঠ ও শুদ্ধাচারী হয়ে যোগাসন অভ্যাস করে, ক্রমশ পরম তত্ত্ব জ্ঞান বা কৃষ্ণ ভাবনা উন্নতি হওয়া যায়। কিন্তু যারা ভাগ্যবান তারা শুদ্ধ ভক্ত সঙ্গ লাভ করে এবং তার নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনামৃতের বিধিনিষেধ গুলি অনুসরণ করার ফলে অষ্টাঙ্গ যোগের মনসংযোগ ইত্যাদি অতি সহজে অতিক্রম করে। শুধুমাত্র কৃষ্ণ অনুসরণের সাধারণ ও প্রাথমিক বিধি, অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষাহার, মাদকদ্রব্য গ্রহণ, জুয়া খেলা ইত্যাদি বর্জন করে সদ্গুরুর নির্দেশে ভগবত সেবা করার মাধ্যমে তারা অনায়াসেই সংযম করতে পারে। এই সহজ সরল পন্থাটি শ্রী রূপ গোস্বামী পাদ কর্তৃক স্বীকৃত। সর্বপ্রথমে বাক সংযমের প্রয়োজন। আমাদের প্রত্যেকে বাক শক্তি আছে, তাই সুযোগ পাওয়া মাত্রই আমরা কথা বলতে শুরু করি। কৃষ্ণ কথা না বলে আমরা অন্য সব বাজে কথা বলি। মাঠে ব্যান্ড যেমন বিরক্তিকর আওয়াজ করে চলে, সেই রকম আমাদের জিহ্বা থাকার জন্য আমরাও কথা বলে চলি, কিন্তু যা বলি তা সবই বাজে কথা। ব্যাঙ্গের বিরক্তিকর আওয়াজ শুনে তার মৃত্যুরূপী সাপকে ডেকে আনে। যদিও এই আওয়াজ তার মৃত্যুকে ডেকে আনে, তবুও ব্যাঙ সেই আওয়াজ করেই চলে। বিষয়ী এবং নির্বিশেষবাদী মায়াবাদী দার্শনিকদের এইরকম ব্যাঙ্গের সঙ্গে তুলনা করা চলে। তারা সবসময় অযথা কথা বলে এবং এইভাবে তাদের মৃত্যুকে ডেকে আনে। তবে বাক সংযম অর্থে স্বতঃস্ফ্রণিত মৌন অবলম্বন করা নয়, তা মায়াবাদী দার্শনিকেরা করে থাকেন। মৌনতা কিছুকালের জন্য সহায়ক হয়ে বটে, কিন্তু শেষ পর্যন্ত তা কাজে লাগে না। বাক সংযমের কথা শ্রী রূপ গোস্বামী পাদ এইভাবে ব্যাখ্যা করেছেন, কৃষ্ণ কথা প্রচারের মাধ্যমে আমাদের বাক শক্তি শ্রীকৃষ্ণের গুণকীর্তনে নিয়োগ করে আমরা বাক সংযম করতে পারি। ভগবত ভক্ত বা কৃষ্ণ প্রচারক, কৃষ্ণ কথার প্রচারক কখনো মৃত্যুর কবলে আবদ্ধ হন না।
তাহলে কি বোঝা গেল? সকলেরই কথা বলার প্রবণতা আছে। যেমন ব্যাঙ, ব্যাঙ কি করে? ঘ্যাঙর ঘ্যাঙর করে। তার ওর ব্যাঙের, ব্যাঙ যত ডাকে, ব্যাঙের ডাক শুনে সাপ বুঝতে পারে ও আচ্ছা এখানে আমার খাবার আছে, তো সে গিয়ে সে ব্যাংকটাকে খেয়ে ফেলে। এই যে ও যে এই যে শব্দটা করছে, এই শব্দটা প্রকৃতপক্ষে কি করছে, তার মৃত্যুকে ডেকে আনছে। ঠিক তেমনি জড়জগতে যারা বিষয়াসক্ত, এমনকি যারা নির্বিশেষবাদী মায়াবাদী, তারা যে কথা সমস্ত কথা বলে সেই কথাগুলি তাদের মৃত্যুকে ডেকে আনে। আবার কিছু লোক আছে তারা বাক সংযম করে মৌন হয়ে থাকে, কিন্তু মৌন হয়ে থাকলেও কি হবে, কোনো লাভ হবে? মা এই যে আমি কৃষ্ণ ভগবদ গীতায় যে কথাটি বলেছেন, সর্বেন্দ্রিয়ানি সংযম য আস্তে মনসা স্মরণ, কথা বলছে না কিন্তু মনে কি হচ্ছে, মনে মনে কথা বলছে, মনে মনে সারাক্ষণ কথা বলে যাচ্ছে, ও এই লোকটা আমাকে এই বলেছে, ঠিক আছে আমি দেখে নেব, আমি ওকে এমন অভিশাপ দেব, এই মনে মনে কথা হচ্ছে। তো আমরা মুখে কথা না বললেও মনে কথা হয়, এই যে মনের যে চিন্তা এটা হচ্ছে একরকমের কথা। সুতরাং এরা প্রকৃতপক্ষে বাক ওই মৌন থেকে বাক সংযম করতে পারে না। বাক সংযম করার উপায়টি কি? কৃষ্ণের কথা বলা। জিহ্বা যে এই যে বাকের বাক বাচো বেগম জয় করার উপায় হচ্ছে হরে কৃষ্ণা
হরে
কৃষ্ণা কৃষ্ণা
হরে হরে
হরে রাম
হরে রাম
রাম হরে। তার ফলে কি হচ্ছে, জিহ্বা জয় হয়ে যাচ্ছে, বাক সংযম হয়ে যাচ্ছে। তুমি পড়ো এরপর থেকে।
শ্রীকৃষ্ণের পাদপদ্মে মন অর্পণ করতে পারলে মনোবেগ বা চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা যায়। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ সূর্যসম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নামই মায়ার অধিকার। শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো আর মায়া হচ্ছে অন্ধকারের মতো, যেখানে সূর্যের আলো আছে সেখানে অন্ধকার থাকে না। সেই রকম কৃষ্ণ ভাবনায় মন তন্ময় হলে মায়ার দ্বারা আর তা প্রভাবিত না হতে পারে না। যোগমার্গের নীতি নীতি উপায়ে এই কাজ হবে না। মনকে ভাবনাশূন্য করা একটা কৃত্রিম পন্থা, মন ভাবনাহীন থাকতে পারে না। তবে কৃষ্ণ চিন্তা করে, কৃষ্ণ সেবার কথা চিন্তা করে মনকে সংযত করা যায়। ঠিক সেইভাবে ক্রোধকে আমরা একেবারে জয় করতে পারি না, কিন্তু ভগবত বিদ্বেষীদের প্রতি আমরা ক্রোধ প্রকাশ করতে পারি। শ্রী চৈতন্যদেব দুর্বৃত্ত জগাই মাধাইয়ের প্রতি ক্রোধ প্রকাশ করেন, কারণ ওই ভ্রাতৃদ্বয় নিত্যানন্দ প্রভুকে অপমান করে ও তাকে গুরুতরভাবে আঘাত করে। শিক্ষাষ্টকে শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, তৃণাদপি শুনিছেন তরণপি সহিষ্ণু না, অর্থাৎ তৃণ অপেক্ষা দিন এবং তরু অপেক্ষা সহিষ্ণু হতে হবে। কিন্তু এখানে প্রশ্ন উঠতে পারে, তাহলে মহাপ্রভু ক্রোধ প্রকাশ করলেন কেন? এর অর্থ হচ্ছে নিজের ক্ষেত্রে ভক্ত সব অপমান সহ্য করতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের বা তার শুদ্ধ ভক্তের অবমাননায় যথার্থ ভক্ত আগুনের মতো ক্রোধ প্রকাশ করবেন। ক্রোধবেগ সংযত করা যায় না, কিন্তু উপযুক্ত ক্ষেত্রে তা প্রয়োগ করা যায়। ক্রোধের বলে পবনপুত্র হনুমান লঙ্কায় আগুন ধরিয়ে দেন। এইভাবে তিনি আজও ভগবান শ্রীরামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত হিসেবে জগতে পূজ্য। এইভাবে হনুমান তার ক্রোধে যথাযোগ্য ব্যবহার করেন। অর্জুনও তাই করেছিলেন, তিনি স্বেচ্ছায় যুদ্ধ করেননি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনের ক্রোধাগ্নি জ্বালিয়েছিলেন। তিনি বলেছিলেন, যুদ্ধ তোমায় করতেই হবে, ক্রোধ ছাড়া যুদ্ধ করা সম্ভব নয়, তাই ক্রোধবেগ জয় করা সম্ভব একমাত্র কৃষ্ণ সেবায় তা প্রয়োগ করার মাধ্যমে। আমরা সবাই জিহ্বাবেগ অনুভব করি, জিহ্বা সবসময় মুখরোচক খাবার খাওয়ার জন্য উৎসুক। সাধারণত জিহ্বার আসক্তি অনুযায়ী আমাদের খাবার খাওয়া উচিত নয়, বরং জিহ্বা দিয়ে প্রসাদ খেয়ে জিহ্বাবেগ সংযত করা উচিত। শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ গ্রহণ করাই ভক্তের একমাত্র কর্তব্য, নিয়মিত সময়ে প্রসাদ গ্রহণ করা উচিত। জিহ্বা বা উদরের তাড়নায় দোকানে তৈরি কোনো খাবার বা মিষ্টি খাওয়া উচিত নয়। যদি আমরা সংকল্প করে শুধু কৃষ্ণ প্রসাদই গ্রহণ করি এবং তা পালন করে চলি, তাহলে আমরা উদরবেগ ও জিহ্বাবেগ জয় করতে পারি।
ভেরি গুড। তাহলে বাচোবেগ গেল, মনোবেগ, মনোবেগকে কিভাবে সংযত করতে হবে, মনকে কৃষ্ণের চিন্তায় মগ্ন রেখে আমরা মনের বেগকে সংযত করব। মনোবেগের পরে আসছে ক্রোধবেগ, ক্রোধের বেগটাকে কিভাবে সংযত করতে হবে, ক্রোধ ভক্ত বেশি জানে। সাধারণত কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কৃষ্ণ ভক্তের কোনো কামনা নেই, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। তো কৃষ্ণ ভক্ত যেহেতু নিষ্কাম, তাই সাধারণত কৃষ্ণ ভক্তের ক্রোধ নেই। আর কৃষ্ণ ভক্তকে সে কেউ তিরস্কার করুক, অপমান করুক, তার কিছু যায় আসে না। কিন্তু ক্রোধ ভক্ত দেশই জানে, শ্রীকৃষ্ণের এবং শ্রীকৃষ্ণের ভক্তকে যদি কেউ অপমান করে তাহলে কৃষ্ণ ভক্ত আগুনের মতো জ্বলে ওঠে, সেইটি এখানে বর্ণনা করা হয়েছে। যার দৃষ্টান্ত কি দেওয়া হচ্ছে, হনুমান। দৃষ্টান্ত কি দেওয়া হচ্ছে, অর্জুন। কেউ যদি মনে করে যে না, ভক্ত মানেই ত্রিনাদপি শুনিছেন মানেই, ভক্ত নিজের বেলায় ত্রিনাদপি শুনিছেন, কিন্তু কৃষ্ণ ভক্তকে অপমান করলে, কৃষ্ণকে অবমাননা করলে তার রূপ অত্যন্ত প্রচন্ড। আর জীবভাবে কি করে দমন করতে হবে, জীবভাবেকে দমন করতে হবে, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জীব ভাজয় সব প্রসাদ অন্ন দিল ভাই। আচ্ছা, তারপরে কে পড়বে, তুমি পড়ো, তুমি পড়ো। যোগ মার্গে কি বলা হয়, যোগ জ্ঞানের এই পন্থাটি হচ্ছে যে এটা নয় এটা নয়, ওরা ব্রহ্ম পরম সত্যকে ওরা খুঁজছে, তার উপায়টা কি, এটা কি ব্রহ্ম, না এটা ব্রহ্ম নয়, নেতি নেতি, এটা নয় এটা নয়। এবং এই করতে 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 তারা যদি ভাগ্যবান হয় তাহলে তারা জড় স্তর থেকে অতিক্রম করে ব্রহ্মের স্তরে আসতে পারে, কিন্তু সেটা কি, সেই যে স্তর যেটা তারা প্রাপ্ত হতে পারে মহা সৌভাগ্যের ফলে, সেটি হচ্ছে নির্বিশেষ ব্রহ্মস্তর। কিন্তু সেই নির্বিশেষ ব্রহ্মই কি পরম সত্য বা পরম ব্রহ্ম? এখন এই নির্বিশেষ ব্রহ্মকে তারা অতিক্রম করতে পারে না, সেই জন্য বলা হচ্ছে যে যোগ মার্গের নেতি নেতি উপায়ে, নেতি মানে ন ইতি, এটা নয় এটা নয়। এই করে আমরা প্রকৃত সত্যকে আমরা লাভ করতে পারব। মায়ার দ্বারা কৃষ্ণ ভাবনার মন তখন মায়ার দ্বারা তা প্রভাবিত হতে পারে না, কিন্তু কৃষ্ণ ভাবনার দ্বারা প্রভাবিত হলে তখন আর কি হয়, তা কৃষ্ণ ভাবনার দ্বারা প্রভাবিত ত্বক হলে কি হচ্ছে, আমরা সবকিছু একবারে জেনে যাচ্ছি। যেমন সূর্য উঠলে কি হয়, সূর্য উঠলে অন্ধকার দূর হয়ে যায় এবং সেই সূর্যের আলোকে আমরা সূর্যকে দেখতে পারি, আমরা আমাদের চারপাশে সবকিছু দেখতে পারি, আমরা নিজেদের দেখতে পারি, তাই না, সবকিছু একসঙ্গে দর্শন হয়ে যাচ্ছে। কিন্তু জ্ঞানের মার্গে কি হচ্ছে, একটুখানি দেশলাই জ্বালিয়ে সূর্যকে খোঁজা যাবে, পৃথিবীর সমস্ত আলোকগুলিকে জড়ো করে সূর্যকে দেখা যাবে, দেখা যাবে না। কিন্তু সূর্য যখন উঠবে তখন সেই সূর্যের সূর্যের প্রসাদেই সূর্যকে দেখা যাবে, সূর্যের কৃপায় সূর্যকে দেখা যাবে। অতএব জ্ঞানের মাধ্যমে যোগের মাধ্যমে এই সমস্ত চেষ্টাগুলি বৃথা। তারা কি করছে, ওই দেশলাই জ্বালিয়ে একটু একটু দেখতে 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 বলছে, দেখে কি বলছে, এটা নয়, হ্যাঁ এটা নেগেটিভ পথ, এটা হয় তারা কখনো খুঁজে পাচ্ছে না, হ্যাঁ এটা নয়, এটাই তাদের প্রাপ্তি। কিন্তু যখন কৃষ্ণ যখন উঠছেন, কৃষ্ণ সূর্যের যখন উদয় হয় তখন আমরা কি দেখতে পাচ্ছি, তখন আমরা এই জগৎটাকে দেখতে পাচ্ছি, ব্রহ্মকে দেখতে পাচ্ছি, আবার কৃষ্ণকে পরম ব্রহ্ম রূপে দেখতে পাচ্ছি, তাহলে সব জানা হয়ে যাচ্ছে। যেমন ভক্ত রূপে তোমরা জানো ব্রহ্ম কি, ব্রহ্ম কি কে জানো, রাইট, তোমাকে কি নানা রকম যোগ এবং জ্ঞানের পন্থার মাধ্যমে এটা জানতে হয়েছে ব্রহ্ম কি? হ্যাঁ, আমরা এক নিমেষের মধ্যে জেনে গেছি ব্রহ্ম কি। হ্যাঁ, ওরা সারা জীবন তপস্যা করে যা জানবে, হ্যাঁ তারা আমরা না, ওরা সারা জীবন তপস্যা করে হ্যাঁ যা জানতে পারবে না তা আমরা জেনে গেছি। হ্যাঁ, ব্রহ্ম যে ভগবানের দেহ নির্গত রশ্মির ছাটা, হ্যাঁ ওটা তারা সারা জীবন তপস্যা করে জানতে পারবে না। তারা বড় জোর ওই ব্রহ্ম জ্যোতিটাকে দর্শন করতে পারে, বড় জোর। কিন্তু আমাদের কি হয়েছে, ভক্তির মাধ্যমে আমরা জেনে গেছি যে ব্রহ্ম হচ্ছে কৃষ্ণের দেহ নির্গত রশ্মির ছাটা, পরমাত্মা কি, পরমাত্মা কে, হৃদয় অন্তস্থিত ভগবানের প্রকাশ, ঈশ্বর সর্বভূতানাম হৃদেশে অর্জুন তিষ্ঠতি, সেইটি হচ্ছে পরমাত্মা রূপ। আর তিনি স্বয়ং কে, তিনি স্বয়ং হচ্ছেন ভগবান। জেনে গেছে সকলে? হ্যাঁ, তাই এটাই হচ্ছে কৃষ্ণ সূর্যের আলোকের ফল। তার তুমি পড়ো।
সেইরকম অপ্রয়োজনীয় যৌন সঙ্গম না করে
তাহলে ওইটুকু। হ্যাঁ, এটা হ্যাঁ তাহলে বোঝা গেল উপস্থ বেগ কিভাবে সংযত করতে হবে। যৌন সুখের জন্য নয় উপস্থ বেগ, যদিও সে ইয়েটি হচ্ছে যৌন সুখ ভোগের জন্য লালায়িত হয়ে উপস্থের দ্বারা প্রভাবিত হয়, কিন্তু প্রকৃতপক্ষে উপস্থের তাৎপর্য কি, বৈশিষ্ট্য কি, কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করা, এবং সেই জন্যই কেবল তার ব্যবহার, এছাড়া এর কোনো ব্যবহার ভক্তদের কাছে নেই। হ্যাঁ, তুমি পড়ো।
কৃষ্ণবিহীন বাজে কথা বলার যে আগ্রহ তাকে বলা হয় বাক্যের বেগ, যা নির্বিশেষবাদী মায়াবাদী দার্শনিকগণ বা উৎশৃঙ্খল জীবনযাপনে তথা কর্মকাণ্ডে রত জড়জাগতিক মানুষেরা করে থাকে। বাক্যের বেগ বলতে কৃষ্ণবিহীন কথা জ্ঞানী নির্বিশেষবাদীদের কথা বা কর্মীদের কথা বোঝায়। ইন্দ্রিয় তর্পণ করার করাই জীবনের যাদের জীবনের একমাত্র লক্ষ্য। জড় বিষয় নিয়ে আলোচনা বা সাহিত্য রচনা ও বাক্যবেগের অন্তর্গত। কত লোক কত বই লিখেছেন, লিখে লিখে বইয়ের পাহাড় করেছেন, অথচ সে সবই অর্থহীন, কারণ তাতে ভগবানের কথা লেখা নেই, শ্রীকৃষ্ণের কথা লেখা নেই। এ সবই বাচ্যবেগের লক্ষণ। এই সমস্যার সমাধান হচ্ছে কৃষ্ণ কথা। তাই এই প্রসঙ্গে শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে
ঠিক আছে ওকে। হ্যাঁ, তারপর তুমি তুমি পড়ো, তুমি পড়বে। নজত বচস চিত্র পদং ঘরের যশো জগৎ প্রবিত্রং প্রগৃণীত করহিচিৎ তদ বায়সং তীর্থ মুশন্তি মানস মানসা নজত্র হংসা নিরমন্ত শিক্ষায়া। শ্রী ভগবানের গুণ। হ্যাঁ বল।
শ্রী ভগবানের গুণ কীর্তন জগৎকে পবিত্র করতে পারে, যেখানে সেই ভাগবত কীর্তন নেই সেই স্থান সাধু কৃষ্ণ ভক্তির জন্য নয়, তা শুধু কাকের তীর্থ স্বরূপ।
ভেরি গুড, আচ্ছা তুমি বলো তারপরে শ্লোকটা।
ওই সমস্ত দিব্য সাহিত্য অসম্পূর্ণ ভাবে রচিত হলেও শুদ্ধ সাধু সজ্জনেরা তার স্বরূপ কীর্তন ও গ্রহণ করে থাকে। উপরের শ্লোকটি পরে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ভগবত ভক্তি ও ভগবত কথা বলার মাধ্যমে আমরা বাজে গ্রাম্য কথা বলা বন্ধ করতে পারি। আমাদের প্রতিটি কথা কৃষ্ণ ভক্তি লাভের জন্য ব্যবহৃত হওয়া উচিত। আমাদের চঞ্চল মনে উত্তেজনাকে দুটি ভাগে বিভক্ত করা যায়। তার একটিকে বলা হয় অবিরোধ প্রীতি আর অন্যটিকে বলা হয় বিরোধ যুক্ত ক্রোধ। মায়াবাদ দর্শনের প্রতি অনুরাগ কর্মবাদীদের সকাম কর্মী বিশ্বাস জাগতিক কামনা বাসনা ভিত্তিক পরিকল্পনা এগুলি হলো এগুলিকে বলা হয় অবিরোধ প্রীতি। জ্ঞানী কর্মী ও জড়বাদী বিষয় ব্যক্তিরা নানা রকম পরিকল্পনা করে সাধারণ মানুষকে নানা রকম প্রতিশ্রুতি দেয়, কিন্তু তাদের পরিকল্পনা যখন ব্যর্থ হয় এবং তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না তখন তারা ক্রুদ্ধ হয়, জড়জাগতিক আকাঙ্ক্ষা বিপর্যস্ত হয়ে ক্রোধ সৃষ্টি হয়।
ঠিক আছে, তাহলে দু রকমের মানুষ আছে, যেমন দু রকমের পাখি আছে। এক রকমের পাখি হচ্ছে হংস, আরেক রকমের পাখি হচ্ছে কাক। তারা কি একরকম? না, তার দেখতেও একেবারে সম্পূর্ণ আলাদা, তাই না? হংসের রংটা কিরকম? হংসের রং আর কাকের রং? হংস কোথায় থাকে? হ্যাঁ, নির্মল, হ্যাঁ, শান্ত জলাশয়। আর কাক কোথায় থাকে? যেখানে যত আবর্জনা সেখানে থাকে, কলকাতায় থাকে। তো এখন এই যে মানুষেরও সেরকম, একরকম মানুষ আছে তারা হাঁসের মতো, হংসের মতো, আরেক রকম মানুষ আছে তারা কাকের মতো। যারা কাকের মতো তারা কি? তারা ওই আবর্জনা ঘাটে জড়ের সুখ ভোগ করার চেষ্টা করে। আর যারা হংস সদৃশ তারা কি করেন? তারা কৃষ্ণ ভাবনায় মগ্ন থেকে জীবনযাপন। আর আচ্ছা, ঠিক আছে, তারপরে কে পড়বে? তুমি পড়ো।
সেইরকম দেহবেগকে তিন ভাগে ভাগ করা যায়, দিব্যাবেগ, উদর বেগ ও উপস্থিতি। লক্ষ্য করার বিষয় এই যে এই তিনটি ইন্দ্রিয় দেহের এক সর্বরেখায় অবস্থিত, আর দৈহিক বেগ বা দৈহিক তাড়নায় শুরু হচ্ছে এই চিন্তা থেকে। তাই যদি দিব্যাকার শুধুমাত্র কৃষ্ণকথার সেবনের মধ্যেই সীমাবদ্ধ করা যায় তাহলে এইভাবে জিভাবে সংযত করার ফলে স্বাভাবিকভাবে উদর ও উপস্থিত বেগ জয় করে। এই সম্বন্ধে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, শরীর ও অবিদ্যা জাল, জড়েন্দ্রিয় তাহে কাল, জিভে ফেলে বিষয়ের সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভ হয় সুযোগ মতি, তাকে যে তা কঠিন সংসার। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়, সপ সারা জন্ম দিলা ভাই, সেই অন্নামৃত বাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতায়। রস বা স্বাদ ছয় রকমের, কেউ যদি তাদের একটির দ্বারা উত্তেজিত হয় তাহলে সে জিহ্বাবেগের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়ে। মানুষ মাছ মাংস ডিম ইত্যাদি আহারে আসক্ত, এই সমস্ত খাদ্য রক্ত ও বীর্যের দ্বারা গঠিত এবং তা মৃতদেহরূপে আহার করা হয় এবং এদের যে কোনো একটি রসের দ্বারা লালায়িত হয়ে মানুষ জিহ্বা বেগের দ্বারা পালিত করে। আবার অনেকে শাক সবজি দূর থেকে তৈরি খাবারের প্রতি আসক্ত, সবই জিহ্বার তৃপ্তির জন্য, কিন্তু যারা কৃষ্ণ ভক্তি লাভ করতে চান তাদের এইভাবে ইন্দ্রতৃপ্তির জন্য খাবারের অতিরিক্ত মশলা লঙ্কা বা তেঁতুল খাওয়া ত্যাগ করতে হবে। পান সুপারি হরিটকি চা কফি তামাক মদ হাফিং গাঁজা ইত্যাদিতে আসক্তি বা এর দ্বারা নেশা করার মাধ্যমে অবৈধভাবে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা হয়, তাই ভগবান ভক্তি লাভ করতে হলে এই সমস্ত নেশা ত্যাগ করতে হয়। যদি শুধু কৃষ্ণ প্রসাদী খাবার হিসাবে গ্রহণ করা হয় তাহলে মায়ার কবল থেকে মুক্তি পাওয়া যায়। শাক সবজি শস্য ফল মূল দুধ জল দিয়ে যে খাবার তৈরি হয় ভগবান নিজে সেই সব আহার্য হিসাবে অনুমোদন করেন। শুধু সুস্বাদুতার জন্য কেউ যদি অতিরিক্ত প্রসাদ খায় তবে তাও ইন্দ্রিয় দর্পণ বলে বিবেচিত হয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত মুখরোচক প্রসাদ গ্রহণেও বিরত হতে বলেছেন। আবার ভগবানকে নিবেদন করার অছিলা নিজ ইন্দ্রিয় রসনা তৃপ্তির জন্য যদি অতি সুস্বাদু ভোগান্ন তৈরি করা হয় তবে তাও কিভাবে কারণার কারণ বলে গণ্য হয়। ধনী গৃহে ভালো ভালো খাবারের জন্য ইন্দ্রিয় গ্রহণ নিয়ন্ত্রণ গ্রহণ করাও জিহ্বা তৃপ্তি বলে বিবেচিত হয়। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃতে লেখা আছে, জিহ্বার লালসে যে ইতি উটি ধায় শিষ্য দ্বার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। অর্থাৎ জিহ্বার তৃপ্তি সাধনের জন্য যে সর্বদা তৎপর এবং উদরবেগ ও যৌনতাড়নায় যে সব রকম চঞ্চল সবসময় চঞ্চল
ঠিক আছে ঠিক আছে ওকে, তাহলে বোঝা গেল, সকলে বুঝতে পেরেছ? হ্যাঁ ওকে, এরপরে কে পড়বে? তুমি পড়বে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে বোঝা গেল কি করতে হবে। ভালো না খাইবে, ভালো না পরিবে। খাবার কি জন্য, খাবার দরকারটা কেন? দেহ ধারণ করার জন্য। সুতরাং ওই দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন সেই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। আচ্ছা তারপর তুমি পড়ো।
একটি বৈধ এবং অপরটি অবৈধ। উপযুক্ত বা যোগ্য ব্যক্তি প্রাপ্ত বয়স্ক হলে বিধিসম্মত ধর্মে বিবাহ করতে পারে ও সুসন্তান লাভের জন্য যৌন সঙ্গ করতে পারে। তা যেমন আইনানু তেমনি শাস্ত্রসম্মত। অন্যথায় যৌন তৃপ্তির জন্য মানুষ কৃত্রিম উপায় অবলম্বন করবে, অসংযত ভাবে যৌন উপভোগ করবে। কৃত্রিম উপায় যৌন সঙ্গম, অস্বাভাবিকভাবে যৌন সঙ্গম, যৌন কথা আলোচনা, যৌন চিন্তা বা ত্রিসঙ্গ কামনা ইত্যাদি শাস্ত্রে অবৈধ যৌন জীবন বলা হয়। এইভাবে যৌন জীবন যাপন করার ফলে মানুষ মায়াবদ্ধ হয়। এই উপায়গুলি শুধু গৃহস্থদের জন্য নয়,
এই উপদেশগুলি
যারা ত্যাগী যারা সন্ন্যাসী তাদের ক্ষেত্রেও এগুলি প্রযোজ্য।
ওকে ভেরি গুড। আচ্ছা তারপর তুমি পড়বে? আচ্ছা তুমি পড়ো।
জগনানন্দ পণ্ডিত বলেছেন, বৈরাগী ভাই গ্রাম্য কথা না শুনিবে কানে, গ্রাম্য বার্তা না হইবে জবে মিলিবে আনে। স্বপ্নেও না করো ভাই স্ত্রী সম্ভাষণ, গৃহ স্ত্রী ছাড়িয়া ভাই আসিয়াছ মন। যদি তোমায় রাখিবে গৌরাঙ্গের সনে, ছোট হই দাসের কোথা থাকে যেন মনে। ভালো না খাইবে আর ভালো না পড়িবে, হৃদয়ে একে রাধা কৃষ্ণ সর্বদা সেবিবে। তাহলে আমরা এই শিক্ষা পাচ্ছি যে ব্যক্তি ছয়বেগ অর্থাৎ বাচবেগ মনবেগ প্রতিবেগ এবং উদরবেগ ও উপস্থবেগ জয় করেছে তাহাকে স্বামী বা গোস্বামী বলা হয়। এবং স্বামী মানে কর্তা আর নিয়ন্তা, আর গোস্বামী মানে হচ্ছে ইন্দ্রিয়ের নিয়ন্তা বা কর্তা। কারণ গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। কেউ যখন সন্ন্যাস অস্ত্রের গ্রহণ করেন তখন তাকে স্বামী নামে অভিহিত করা হয়। তখন তিনি কোনো পরিবার সম্প্রদায় বা সমাজের কর্তা বা নিয়ন্তা নন, তিনি তাহার ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ অর্থাৎ কর্তা, তিনি সংযোগ করতে পারে না, তিনি গোস্বামী নন, তাহাকে সেই গোদাস অর্থাৎ ইন্দ্রিয়ের দাস বলে। বৃন্দাবনের সর্বস্বামী প্রদান অনুসরণ করে স্বামী বা গোস্বামীদের সেই সর্বতভাবে দিব্য ভগবত সেবায় নিযুক্ত হওয়া উচিত। পক্ষান্তরে সেই গোদাসীরা সবসময় ইন্দ্রিয় দর্পণে রত এবং বিষয়ভোগে রত, তাহলে অন্য কোনো কাজ নেই। সেই প্রহ্লাদ মহারাজ সেই গোদাসদের সেই অত্যন্ত গো বলে অভিহিত করেছেন, অর্থাৎ তাহলে ইন্দ্রিয় সংযোজন তারা কখনো ভক্তি লাভ করতে পারে না, কৃষ্ণদাস করতে পারে না।
ঠিক আছে, ওকে। তাহলে গোস্বামীকে স্বামী মানে প্রভু, প্রভু মানে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন প্রভু। আর স্বামী এখানে স্বামী বা গোস্বামী বলতে কাদের বোঝানো হচ্ছে? যারা তার ইন্দ্রিয়গুলিকে দমন করেছেন। গো মানে ইন্দ্রিয়, আর স্বামী মানে ইন্দ্রিয়ের প্রভু, ইন্দ্রিয়গুলিকে দমন করেছে, ইন্দ্রিয় দমনে সক্ষম। আর গোদাস, আরেক রকম লোক আছে তারা গোদাস, তারা ইন্দ্রিয়ের দাসত্ব করে। হ্যাঁ, ইন্দ্রিয় বলে এটা চাই ওটা চাই, তারা ইন্দ্রিয়ের কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তাহলে আমরা যদি কৃষ্ণ পেতে চাই তাহলে কি করতে হবে? আমাদের গোস্বামী হতে হবে, ইন্দ্রিয়গুলিকে দমন করতে হবে, ইন্দ্রিয় জয় করতে হবে। আচ্ছা, লাস্টের এটা ঠিক আছে, ওটা আমি পড়ে নিচ্ছি তাহলে। শ্রীমদ ভাগবতে সপ্তম স্কন্ধায় সপ্তম স্কন্ধ পঞ্চম অধ্যায় ৩৯ শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলেছেন, মতির্ণ কৃষ্ণে পরত শত বা মিথোভিপদ্যেত গৃহ গৃহব্রতানাম অদান্ত গোভীর বিশতাং তমিশ্রাং পুনঃ পুনশ্চর্বিত চর্বনানাম। ইন্দ্রিয় তর্পণই যাদের জীবনের লক্ষ্য, ব্যক্তিগত প্রচেষ্টা বা অন্যের সাহায্য বা সম্মিলিত সহায়তায় কোনোভাবেই তাদের পক্ষে কৃষ্ণ ভাবনাময় হওয়া সম্ভব নয়। অসংযত ইন্দ্রিয়ের তাড়না তাদের মায়ার অন্ধকারে নিক্ষেপ করবে, আর প্রমত্ত হয়ে তারা বারবার চর্বিত দ্রব্যই চর্বণ করতে থাকে, পুনঃ পুনঃ চর্বিত চর্বনানাম। যেটা চর্বণ হয়ে গেছে সেটা আবার চিবিয়ে লাভ আছে? আঁকটা চিবিয়ে রসটা খেয়ে নেওয়া হয়েছে, বাকি কি পড়ে আছে? ছিবড়েগুলো পড়ে আছে। ছিবড়েগুলো চেয়ে বলে কোনো লাভ হবে? হ্যাঁ, বা সজনে ডাটা খেয়ে রসটা বার করে নেওয়া হয়েছে, তারপরে ওই যে ছিবড়েগুলো পড়ে আছে সেগুলো খেয়ে লাভ হবে, চিবিয়ে লাভ হবে? এখন জড় জগতে ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টাটা ওই রকমই, চর্বিত চর্বনানাম। অথবা আরেকটা দৃষ্টান্ত কিরকম দেওয়া হচ্ছে, যে মধুর বোতলটা, বোতলটা চাটলে কি মধুর স্বাদ পাওয়া যাবে? বোতলটা খুলে মধুটা নিয়ে সেটাকে আস্বাদন করতে হবে, তাই না? ওকে, তাহলে আজ এইভাবে আমরা সকলে বুঝতে পারলাম উপদেশামৃত প্রথম শ্লোকটি তাৎপর্য কি, প্রথম শ্লোকটির মাধ্যমে কি বলা হচ্ছে। এটি হচ্ছে মূল শ্লোক। উপদেশামৃততে যে বিষয় নিয়ে আলোচনা হবে তার মূল বিষয়টি প্রথম শ্লোকে দেওয়া হয়ে গেছে। এই শ্লোকটা যদি বুঝতে পারো তাহলে পৃথিবীংশ শিষ্যাত, ঠিক আছে, তোমরা সারা পৃথিবী জুড়ে তোমরা তো শিষ্য, সারা পৃথিবীকে তোমরা শিষ্যত্বে বরণ করতে পারবে। কারো কোনো প্রশ্ন আছে? যতক্ষণ জিহ্বার বেগটা আছে ততক্ষণ আকণ্ঠ পুড়িয়া করো প্রসাদ সেবন, তারপরে যখন জিহ্বার বেগটা দমন হয়ে যাবে তখন কেবল শরীর ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ হবে। হ্যাঁ, মিষ্টি খেতে হয়, তাহলে আর জিজ্ঞাসা করছো কেন? পরিস্থিতির উপরে, ঠিক আছে, কৃষ্ণকে ভোগ দিয়ে তারপরে খেয়ে। ওকে, সন্ন্যাসী ব্রহ্মচারী তো সেটা করতে হবে না, যারা গৃহস্থ মৃত্যুর কবলে আবদ্ধ হন না। কেন? মৃত্যু কার হয়? মৃত্যু কার হয়? দেহের মৃত্যু হয়। আর কৃষ্ণ ভক্ত কি দেহ দেহাত্ম বুদ্ধিতে আছে? কৃষ্ণ ভক্ত কোথায় আছেন? চিন্ময় কৃষ্ণ ভাবনায় আছেন, অর্থাৎ চিন্ময় চেতনায় আছেন। তিনি তার আত্মিক স্তরে আছেন, তিনি তার দেহ স্তরে নেই। যেহেতু আত্মার কখনো মৃত্যু হয়? যিনি আত্মার স্তরে আছেন তার কখনো মৃত্যু হবে? বুঝতে পারলে? আমাদের চঞ্চল মনের উত্তেজনাকে দুটি ভাগে বিভক্ত করা হয়, করা যায়। তার একটিকে বলা হয় অবিরোধ প্রীতি, আর অন্যটিকে বলা হয় বিরোধযুক্ত ক্রোধ। এটা হচ্ছে ইচ্ছা দ্বেষ সমুত্তেন দ্বন্দ্বমোহেন ভারত। যে জিনিসটা আমার ভালো লাগে তার প্রতি আমার অনুরাগ, যে জিনিসটা আমার ভালো লাগে না তার প্রতি আমার বিতরাগ, তাই না? যাকে আমি ভালোবাসি তাকে তার সঙ্গে থাকতে চাই, যাকে আমার ভালো লাগে না তাকে দেখলে আমার পিত্ত জ্বলে ওঠে। হ্যাঁ, সেইটি হচ্ছে অবিরোধ প্রীতি আর বিরোধযুক্ত ক্রোধ। একটা হচ্ছে অবিরোধ আর একটা বিরোধ। হ্যাঁ, সেটা তোমার কৃত্রিম ভাবে কিছু করার দরকার নেই। যখন ভালো লাগে বেছে বেছে ভালো জিনিসটাই খেয়ে, তারপরে কৃষ্ণ প্রসাদ খেতে খেতে জিহ্বা জয় যখন হয়ে যাবে তখন আর ভালো, তখন ওই স্তরে আসবে যখন ভালো না খাইবে আর ভালো না পড়িবে। হ্যাঁ, ওকে, সেটাকে বলা হয় জ্ঞান পাপি। জেনে আমি জানি করা উচিত না, তবুও করছি। হ্যাঁ, সেটা ইন্দ্রিয়ের তাড়নায় করছি। হ্যাঁ, যেহেতু আমরা কৃষ্ণ ভক্তির উন্নত স্তরে উঠতে পারিনি তাই এই প্রবণতাগুলি আসছে, কিন্তু যখন আমরা ধীরে ধীরে উন্নত স্তরে আসব তখন এগুলি হবে, আস্তে আস্তে হবে। চেষ্টা করতে হবে, সেটাই হচ্ছে বৈদিক ভক্তি। প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে করতে হবে। একদিনে কি হাঁটতে শিখেছিলে? হ্যাঁ, একদিনে শিখেছিলে? সময় লেগেছিল। ঠিক তেমনই ভক্তির পথে আমাদের আস্তে আস্তে এগোতে হবে। অতএব নিষ্ঠা সহকারে বৈধি ভক্তির অনুশীলন করে যেতে। এখন আমি শুদ্ধ ভক্ত হতে পারিনি, ক্ষতি নেই, চেষ্টা করতে থাকলে একদিন কোনো জন্মে অন্তত হতে পারে। হ্যাঁ, এই ভাবনা নিয়ে আমাদের এগোতে হবে। Okay, last question, last two questions. Tum bolo. এখানেও সে একই কথা, একদিনে তো হবে না। হ্যাঁ, তুমি পর্বতের মতো, হিমালয় পর্বতের মতো বড় থেকে ওই ত্রিনাদপি ছোট হতে কিছুদিন সময় লাগবে, সেটা আস্তে আস্তে হবে। তবে হ্যাঁ, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, ব্রহ্মাণ্ড জিনিতে আর কোনো বস্তু নাই। এই সাধু সঙ্গে থেকে কৃষ্ণ নাম করতে করতে থাকলে তা হবে, আস্তে আস্তে হবে। আর মাঝে মাঝে ভক্তদের, ভক্তের সঙ্গেও ক্রোধটা প্রকাশ পাবে। হ্যাঁ, ভক্তদের মধ্যে মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হবে। হ্যাঁ, সে সম্বন্ধে প্রভুপাদ বলছেন যে ভাই ভাইও মাঝে মাঝে ঝগড়া হয়। হ্যাঁ, তারপরে কি হয়, পাঁচ মিনিট, যেহেতু তারা ভাই ভাই, ও পাঁচ মিনিট পরে ঝগড়া ভুলে গিয়ে তারা আবার বন্ধু হয়ে যায়। হ্যাঁ, সুতরাং ভক্তদের মধ্যে যখন আমরা কনিষ্ঠ স্তরে রয়েছি, হ্যাঁ, ইন্দ্রিয় সংযম ঠিকমতো হয়নি, তখন এই সমস্ত ইয়েগুলো হবে, এই যে সমস্ত অনর্থগুলো দেখা দেবে। আমরা তো অনর্থ নিবৃত্তির স্তরটা অতিক্রম করতে হবে। আমরা কি সব, যেহেতু আমরা কৃষ্ণ ভক্ত হয়েছি, হ্যাঁ, ইস্কনে যোগদান করেছি, তার মানেই কি আমরা শুদ্ধ ভক্ত হয়ে গেছি? কি মনে হয় তোমার? তুমিও তো হয়ে গেছো, কিন্তু অনেকে হয়তো হতে পারেনি। তাই তাদেরকে সেই পরিবেশে, উপযুক্ত পরিবেশে রেখে যথাযথভাবে পরিচালিত করে তাদেরকে কৃষ্ণ ভক্তির পথে এগোতে সাহায্য করতে হবে। ইয়েস, শীতানাথ। সেই জন্য আমাদের বাইরে গিয়ে ওই ক্রোধ প্রকাশ করার দরকার নেই, আমাদের ঠিক আছে, সাধু সঙ্গে থেকে আমরা সেবা করতে থাকি, মঠের পরিবেশে থেকে থাকি। আর যারা সেরকম হনুমানের মতো ভক্ত যারা আছে, তারা গিয়ে ওদের সঙ্গে বোঝাপড়া করবে। ওকে, আমাকে এখন কিন্তু ওরা এসছে কি? আচ্ছা আচ্ছা, বলেন। হ্যাঁ, কি হয়েছে, কোন পৃষ্ঠায় আছে? ও আচ্ছা, সমন্বিত গ্রন্থাদি দিব্য এবং, হ্যাঁ, কি হয়েছে? ও দিব্য, আচ্ছা আচ্ছা, রচিত হলেও ঠিক আছে। সে এই যে সমস্ত যে অপ্রাকৃত রচনা, সেগুলিতে যদি, সেগুলি যদি ভ্রান্তভাবে রচিত হয়, তবুও সেগুলো সাধুরা সেটাকে শ্রবণ করেন, তারা তার রস আস্বাদন করেন। কেন? কেন? গ্রামাটিক্যাল, ব্যাকরণের ভুল, ভাষার ভুল, বানান ভুল যদি থাকে, ওরা কি সেটা দেখেন? সেটা দেখেন না, তারা মূল বিষয়টি গ্রহণ করেন, তিনি সারটাকে আস্বাদ গ্রহণ করেন। আর যে ভুল যদি থাকেও, তারা সেই ভুলটাকে ইয়ে করেন, বড় করে দেখেন। বুঝতে পারলেন? ইয়েস, বলো বেনুধারি।
আলোচনা বিষয়বস্তু প্রশ্ন উত্তরের মাধ্যমে একটা বস্তু আছে যে তবে আমরা যে পর্যায়ে আছি সেটা প্রভুপাদের আশ্রয়ে কৃষ্ণের থেকে সাধু সঙ্গের মাধ্যমে আর কৃষ্ণ ভক্ত অনুষ্ঠান করলেই আমরা এই ছয়কে
হ্যাঁ হ্যাঁ ঠিক ভেরি গুড। আমরা যদি ভক্ত সঙ্গে থেকে কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে থাকি তাহলে একদিন না একদিন হবে, এর ভক্ত সঙ্গের প্রভাবে সাধু সঙ্গের প্রভাবে শ্রীল প্রভুপাদের কৃপায় গুরুবর্গের কৃপায় মহাপ্রভুর কৃপায় সর্ববেগ দমন হয়ে যাবে। অতএব কখনো ইসকন থেকে চলে যেও না, সবসময় ইসকনে শিল প্রভুপাদের আশ্রয় থেকে তাহলেই হবে। প্রভুপাদ সে সম্বন্ধে বলেছিলেন, একসময় প্রভুপাদ বলেছিলেন যে ইসকনের সব ভক্তরা শুদ্ধ ভক্ত। তো কেউ প্রশ্ন করে ইসকনের সব ভক্তরা শুদ্ধ ভক্ত, জিজ্ঞাসা করে যে যে নতুন ভক্ত জয়েন করেছে সেও শুদ্ধ ভক্ত, প্রভুপাদ বলছেন হ্যাঁ, তবে এটা কাঁচা আম আর পাকা আমের ব্যাপার। হ্যাঁ, যে আমটা আজকে কাঁচা থাকতে পারে কিন্তু যদি গাছে থাকে তাহলে একদিন কালকে পেকে যাবে, হ্যাঁ একদিন পেকে যাবে। ঠিক তেমনি আজকে আমরা অশুদ্ধ থাকতে পারি কিন্তু আমরা যদি ইসকনে থাকি তাহলে একদিন আমরা শুদ্ধ ভক্ত পরিণত হই। আচ্ছা বলো তোমার কি প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, সে সম্বন্ধে বলা হচ্ছে রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন যে যে ভক্তির যে অনুশীলন সেটা আত্মার সঙ্গে থেকে যায়। ভক্তির অনুশীলনটা তো আত্মিক স্তরে হচ্ছে, আত্মার স্তরে হচ্ছে, তাই ভক্তিতে যেতে ভক্তির যে স্তরটা তুমি অতিক্রম ইয়ে করছো প্রাপ্ত হচ্ছে সেটা থেকে যাচ্ছে, তার বিনাশ হবে না। এবং এই জন্মে যদি আমরা পূর্ণতা লাভ করতে না পারি, ধরো এই জন্মে আমি এতটুকু অগ্রসর হয়েছি এতটুকু পর্যন্ত, কিন্তু যেতে হবে ওই দেয়াল পর্যন্ত, ছাদ পর্যন্ত। পরবর্তী জীবনে আমি যখন এই ভক্তির অনুশীলন শুরু করব তখন আমি এইখান থেকে শুরু হবে, বুঝতে পারলে? তারপরে জীবনে ধরো এতখানি গেলাম, হ্যাঁ অগ্রসর হলাম, ওখানেও পূর্ণতা লাভ হল না, তারপরের জন্মে যখন আমি শুরু করব তখন সেই স্তর থেকে শুরু হবে। এটাই হচ্ছে ভক্তির মাহাত্ম্য, এর কোনো ক্ষয় হয় না। আচ্ছা কার প্রশ্ন ছিল এখানে? হ্যাঁ বলো। ওটাই সেই সাধু সঙ্গে থেকে সাধুদের উপদেশ শ্রবণ করে কৃষ্ণ কথা শ্রবণ করে, এবং কৃষ্ণ প্রসাদেরও প্রভাব রয়েছে এখানে, যে আমরা যেটা খাবো তার প্রভাবটা আমাদের উপর পড়বে। হ্যাঁ, কৃষ্ণ প্রসাদ খেতে থাকলে কৃষ্ণ চিন্তা আসবে, জড় প্রসাদ অন্যদের বাইরের লোকেদের কর্মীদের রান্না খাবার খেলে কি হবে, তাদের চিন্তাধারাটাকে আমাদের প্রভাবিত, তাদের মনোভাবটা আমাদের প্রভাবিত। অতএব এটাকেই হচ্ছে বৈধিভক্তি বা সংযম। কৃষ্ণপ্রসাদের অভাব হচ্ছে, সাধু সঙ্গের অভাব হচ্ছে, হ্যাঁ কৃষ্ণ কথার শ্রবণের অসুবিধা হচ্ছে না। সুতরাং দেখো ইসকনে কত সুন্দর সুযোগ আমরা পাচ্ছি, তাই না? ওকে, তাহলে আজকে আমি এখানেই রাখছি, এখানেই শেষ করছি। তোমরাও আচ্ছা, কালকে থেকে প্রোগ্রাম কি হবে? কালকে থেকে প্রোগ্রাম হবে সকালে 10টা থেকে 12টা, প্রসাদ 9টার সময়, 9টায় গঙ্গানারায়ণ প্রসাদ না 8:45, প্রসাদ 9টায় না 8:45 সকালে 9টায়। আচ্ছা ঠিক আছে, 10টার সময় হবে নাকি 10:30 থেকে? 10টা থেকে। আচ্ছা 10টা থেকে ধরো 12টা, 2 ঘন্টা আমি দেখব, 2 ঘন্টা যদি 1.5 ঘন্টাতে যদি হয়ে যায় তাহলে 1.5 ঘন্টায়। আমরা কালকে দ্বিতীয় শ্লোকটা সকালে করব, তৃতীয় শ্লোকটা বিকেলে করব, ঠিক আছে? তার পরশুদিন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, আচ্ছা সপ্তমটাও করে নিতে পারলে ভালো হয়। আচ্ছা আমি দেখব তাহলে, এইভাবে কালকে পরশু এবং তার পরের দিন আমরা সকালে বিকেলে 2টো ক্লাস নেব, ঠিক আছে? 2টো 2টো করে, 10টা থেকে 12টা আর 5টা থেকে 7টা। কালকে সন্ধ্যা আরতি 7টা থেকে শুরু হবে। ওকে, আজকে আজকে 6:15 থেকে, তো না আজকে 6:30 থেকে তুলসী আরতি, হ্যাঁ আজকে থেকে শুরু হয়ে গেছে, ভেরি গুড, ঠিক আছে। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে, শ্রীল প্রভুপাদ কি, শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ কি, শ্রী উপদেশামৃত কি, ভক্তি শাস্ত্রী কোর্স কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে।